উগ্রবাদ, উৎকণ্ঠা এবং উত্তরণ। উগ্রবাদ নিয়ে উৎকণ্ঠা এখন বিশ্বব্যাপী। যুক্তি পরাস্ত হচ্ছে বারবার অপশক্তির কাছে। ভক্তি ও আনত প্রায় অপশক্তির উপদ্রবে। মানবতা বোধের প্রতি অকস্মাতেই চ্যালেঞ্জ কেন? এর স্বরূপ কি? কীভাবেই বা এ থেকে বেরিয়ে আসা যায়? এসব কিছুর অনুসন্ধান ও বিশ্লেষণ আমাদের এই রবিবারিক আয়োজনে। আপনাদের সম্ভাষণ জানাচ্ছি আনিস আহমেদ। গত সপ্তাহের অনুষ্ঠানে খুব পরিষ্কারভাবেই ওয়াশিংটনের সেন্টার ফর ডেমোক্রেসি অ্যান্ড হিউম্যান রাইটস ইন সৌদি আরবিয়ার নির্বাহী পরিচালক ডক্টর আলী আলিয়ামি বলছিলেন ওয়াহাবিবাদের সঙ্গে উগ্রবাদের একটি সম্পর্কের কথা। ওয়াহাবিবাদ মানেই হয়তো সন্ত্রাসবাদ নয়, সহিংস উগ্রবাদ নয়, কিন্তু ইসলাম ধর্মকে বিশুদ্ধিকরণের যে উদ্যোগ গ্রহণ করেন 18 শতকের ধর্মপ্রচারক মোহাম্মদ ইবনে আব্দাল ওয়াহাব, তার তত্ত্বে ও চেতনায় এক ধরনের উগ্রবাদ ছিল। ইসলামকে বিশুদ্ধিকরণের এই প্রয়াসের কারণে একদিকে ইসলাম যেমন বিচ্ছিন্ন হয়ে পড়ে তার আঞ্চলিক সংস্কৃতি থেকে, অন্যদিকে ঠিক তেমনি ইসলামের একটি অভিন্ন বৈশ্বিক রূপ স্থাপন করা হয়। একদিক থেকে সেটা যেমন ইতিবাচক, কারণ ইসলাম বিশ্বের সকল মানুষের জন্য এসছে, অন্যদিকে সমস্যার বিষয়টি হচ্ছে স্থানীয় ও আঞ্চলিক সমাজ ও সংস্কৃতিকে জোর করে বিসর্জন দিতে বাধ্য করা। এর কারণ হিসেবে ডক্টর আলী আলিয়ামি মনে করেন ওয়াহাবি মতাদর্শের বিকাশ ও বিস্তৃতি।
They are expanding it, or they have been expanding it actually for the last 2 centuries to all Muslim and Arab lands and Muslim communities throughout the world, including in America and Europe and other places, and they are using it as a tool.
ডক্টর আলিয়ামি বলছেন যে ওয়াহাবি মতবাদে বিশ্বাসীরা গত প্রায় 200 বছর ধরেই সব মুসলিম ও আরব দেশগুলোতে তাদের প্রভাব সম্প্রসারিত করছে। তাছাড়া আমেরিকা ও ইউরোপ সহ বিশ্বজুড়ে মুসলিম সম্প্রদায়ের মধ্যে তারা এই প্রভাব বিস্তৃত করছে, আর তারা তাদের প্রভাব বাড়ানোর জন্যই এই মতবাদকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে, যাতে করে ইচ্ছে মতো তারা যাদের চায় তাদের কাছ থেকে একটা কিছু আদায় করে নেয়। তারা সরকার, বিভিন্ন গোষ্ঠী এবং ব্যক্তি বিশেষকে হুমকি দিয়ে চাপ সৃষ্টি করে। বিশ্বের প্রায় সব দেশেই তারা তাদের কর্মকাণ্ড চালিয়ে যায়। ওয়াহাবি মতবাদ কিনা সে কথা বোধহয় পরিষ্কার নয়, কিন্তু এ কথাও তো সত্যি যে উগ্রবাদীরা এখন কেবল মুসলিম রাষ্ট্রগুলোতেই সক্রিয় নয়, তারা অনেক বেশি সক্রিয় এখন পশ্চিমী বিশ্বেও। সে প্রসঙ্গে ওয়াশিংটনের বিশিষ্ট বিশ্লেষক জিয়াউদ্দিন চৌধুরী বলছেন,
ইউরোপ থেকে বলা হয় 4,000-5,000 লোক, বিশেষ করে অল্প বয়সী যারা এইভাবে উদ্বুদ্ধ হয় তারা সেখানে গিয়েছেন। অনেকে অনেক কথা বলতে পারেন, যারা ইউথ তারা মিসগাইডেড, অনেকে বেকার লোক, তারা যে দেশে গিয়েছেন সেই দেশে তারা খাপ খাইয়ে নিতে পারছিল না, এগুলো অনেক কথা বলতে পারে। কথা থেকে যায় যে তারা একটা আদর্শকে বিশ্বাস করে সেখানে গেছে। এই যেরকম যখন 40-50 শতকে 60 শতকে আমি ইউনিভার্সিটিতে পড়ার সময় আমরা দেখেছি যে যারা সমাজতন্ত্র, বিশেষ করে সমাজতন্ত্র কেন, যারা কমিউনিজমের উপর তারা আদর্শে বিশ্বাস করতেন এবং তারা সেইভাবেই মনে করতেন যে একটা দেশ যেভাবে পরিচালনা হওয়া উচিত এবং সেই ধরনের মতাবলম্বীদের সঙ্গে তারা যোগ দিয়েছিলেন। বাকি যারা যেখানে আছে, যারা এটাকে পরিচালনা করছে, তাদের উদ্দেশ্যটা হয়তো শুধু আদর্শই নয় যে আমি একটা রাষ্ট্র চাই বা রাষ্ট্রে ক্ষমতা দখল করতে চাই, সুতরাং তারা এটাকে রাজনৈতিক উদ্দেশ্য এবং রাজনৈতিক প্রক্রিয়া হিসেবে তারা এটা ব্যবহার করে, এবং দুটোর সংমিশ্রণ হচ্ছে আমি একটা রাজনৈতিক এবং সেই রাজনৈতিক আদর্শ আমার ধর্মের আদর্শের উপরে নির্ভর, এবং সেখানে এটাকে আমার অন্যকে এখানে আকর্ষিত করার জন্য আমি আমার যে ধর্মের আদর্শগুলো সেগুলো আমি তাদের কাছে প্রচার করব।
সুতরাং পশ্চিমী বিশ্বে আসা তরুণ তরুণীদের উগ্রবাদী হয়ে ওঠা যে তাদের কথিত হতাশার কারণে তা নয়। আসলে যে কোনো স্থানে এই উগ্রবাদ ব্যবহৃত হয় মূলত রাজনৈতিক উদ্দেশ্যে। ইসলাম ধর্মের তাত্ত্বিক বিশ্লেষণ ও ব্যাখ্যায় এসছে বড় রকমের পরিবর্তন। বাংলাদেশে ইসলামের প্রচার ও প্রসারে সুফিরা অত্যন্ত বলিষ্ঠ ভূমিকা পালন করেছেন। তারা শক্তি নয় ভক্তি দিয়েই মানুষের মন জয় করেছেন। স্রষ্টার প্রতি ভয় নয় ভক্তিটাই ধর্মাচরণের প্রধান দিক, সে কথা তারা বলেছেন। সেজন্যই আমরা লক্ষ্য করি সুফি পুরুষদের মাজারে সমাধিতে ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের সমাগম। কিন্তু ওয়াহাবিবাদের শুদ্ধি অভিযানে সেই অনুভূতি ক্রমশই যেন ক্ষয়িষ্ণু। অনেকেই বলেন যে আরব বিশ্বে কর্মসংস্থান পাবার পর বাংলাদেশের মানুষ যে কেবল অর্থ উপার্জন করছেন তাই নয়, বরঞ্চ বৈদেশিক মুদ্রার সঞ্চয় ও সম্ভার বৃদ্ধির পাশাপাশি বৃদ্ধি পাচ্ছে কট্টরপন্থী বিশুদ্ধবাদী কিছু আদর্শ, যা মুসলমানদের সঙ্গে অন্য যে কোনো ধর্মবিশ্বাসী মানুষের সহ অবস্থানকে কঠিন করে তুলছে, কঠিন করে তুলছে ভিন্ন মতাবলম্বী মুসলমানদের সহ অবস্থানকেও। এ নিয়ে বলছিলেন পশ্চিমবঙ্গের বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের অধ্যাপিকা সৈয়দ তানভীর নাসরিন।
এই ওয়াহাবিবাদের পুনরুত্থান একটা খুব বড় বিষয় হয়ে উঠেছে, এবং আপনি বাংলাদেশের কথা বললেন, তার সঙ্গে সঙ্গে ভারতবর্ষেও এরকম অভিবাসী মানুষজন মধ্যপ্রাচ্যে অনেকে রয়েছেন, বিশেষ করে কেরালায়। আমাদের জন্য ভারতবর্ষে এখন বিশেষভাবে চিন্তার, কেরালায় যেভাবে এই উগ্রপন্থার আদর্শ মাথাচাড়া দিয়ে উঠেছে, সেখানে কিন্তু এই যে অভিবাসী শ্রমিক অভিবাসী মানুষজন যারা ফেরত আসছেন এই রাজ্যে বা বিভিন্ন জায়গায়, ভারতবর্ষের বিভিন্ন জায়গায়, কেরালায় বিশেষ করে, তারা যে আদর্শ সঙ্গে করে ফেরত নিয়ে আসছেন, এটা দেখা যাচ্ছে যে তাদের বাড়ির মেয়েরা কিন্তু আগে একটা সময় খুবই স্বাভাবিকভাবে স্বচ্ছন্দে সমাজে চলাফেরা করতেন। এই ওয়াহাবিবাদের আদর্শে তারা ওই সমান পথে চলার এবং নিয়ম মতে চলার যে বিষয়টা নিয়ে আসছেন, তার ফলে তারা একেবারে গণ্ডি কেটে ঠিক কি করতে হবে সে সম্পর্কে একটা বিধি নিষেধ তৈরি করবার চেষ্টা করছেন। তারা যে খুব সচেতন ভাবে ওয়াহাবিবাদে সাবস্ক্রাইব করছেন এরকম নয়, কিন্তু সামনের মানুষটাকে দেখে সেটাকেই আদর্শ বলে মনে করে আরো অনেকে সেটাকে অনুকরণ করবার যখন চেষ্টা করছেন, তখন কিন্তু ভারতবর্ষে সুফি এবং ভক্তিকে কেন্দ্র করে যে সহজ আদান প্রদান ছিল পুরো দক্ষিণ এশিয়া জুড়েই, বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে যে সহজ আদান প্রদান ছিল, শুধু বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে নয়, সম্প্রদায়ের ভিতরেও বিভিন্ন গোষ্ঠীগুলির মধ্যে যে সহজ আদান ছিল।
ইসলাম ধর্মের ক্ষেত্রে কেবল যে সুফি ধারণা পরিত্যক্ত হয়েছে তাই নয়, বরঞ্চ ওয়াহাবিবাদের প্রভাবে পেছনে ফিরে যাওয়ার একটা প্রবণতাও লক্ষ্য করা গেছে। সেজন্যই আধুনিকতাকে পরিহার এমনকি পরিত্যাগ করার বিষয়টি বিশেষভাবে লক্ষণীয়, যেমনটি বলছেন ডক্টর আলী আলিয়ামি।
The current ideology in Saudi Arabia today and the current religious establishment considers modernity and human evolution and human development.
Dr. Aliyami মনে করেন যে সৌদি আরবে বর্তমান আদর্শ এবং ধর্মীয় প্রতিষ্ঠান আধুনিকতা, মানুষের বিবর্তন, আধুনিকতা এবং প্রযুক্তির ব্যবহারকে বিদাত বলে বিবেচনা করে। অতএব তারা মনে করে যে ওগুলো হচ্ছে অনৈসলামিক, কারণ ওগুলো কোরআন ও শরিয়ার উপর ভিত্তি করে গড়ে ওঠেনি। তাদের কাছে কোনো পরিবর্তনই গ্রহণযোগ্য নয়, তাদের জন্যে কেবল সময় বদলায়, কিন্তু বোধহয় সময়ের এই পরিবর্তনও তারা মানে না। ব্যুৎপত্তিগতভাবে সালাফি শব্দটির মানেই হচ্ছে পুরনো বা ঐতিহাসিক, এবং তারা সেই সময়ের মধ্যেই সীমিত থাকতে চায়, সেই 1400 বছর আগের সময়ে। তবে যেমনটি একটু আগেই আমরা বলছিলাম যে ধর্মের শক্তি নয় ভক্তির প্রয়োজন সবচাইতে বেশি, যান্ত্রিক ধর্মাচরণ নয় প্রয়োজন, স্বয়ং স্রষ্টার প্রতি ভালোবাসা, পরকালের পুরস্কারের লোভে কিংবা তিরস্কারের ভয়ে নিতান্ত দায়িত্ব হিসেবে নয়, বরঞ্চ ভালোবেসে শ্রদ্ধার সঙ্গে স্রষ্টার সান্নিধ্য লাভের চেষ্টাই যে প্রকৃত ইসলাম, সেই ধরনের সুফিবাদী তত্ত্বের কথা তুলে ধরলেন বিশিষ্ট সুফি পীর আশরাফ আলী।
যদি বলি যে নামাজ আমার কুরবানি, আমার জীবন, আমার মৃত্যু একমাত্র জগৎ সুমের প্রতিপালক আল্লাহর উদ্দেশ্যে, সুরা আনাম 162 নম্বর আয়াত, তাই যদি কেউ দোজকের ভয়ে বা জান্নাতের লোভে বা হুল গেলা মানের বাসনায় কোনো প্রকার ইবাদত করে, তা মহান আল্লাহ পাক কবুল করেন না, বরং সেই মেহনত বরবাদ হয় আর গুনাহ লাজেম হয়, কারণ এই এবাদতে তার অন্ত সত্যের মধ্যস্থলে প্রবৃত্তির তাড়না, স্বার্থ, লোভ, মোহ। আমরা কি মানুষকে স্বার্থ দেখাই? তুমি দোযোগী হবে, তুমি বেহেশতে যাবে, তুমি হুরপুরি পাবে, গুনাহ মাফ। স্বার্থ, লোভ, মোহ আড়াল করে দাঁড়ায় থাকে। একমাত্র আল্লাহর জন্য ইবাদত করার যোগ্যতা অর্জন করাই হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ইখলাস ও নিবিষ্টতার স্তর। আধ্যাত্মিক উন্নতির এই স্তরে সমস্ত বান্দা বিশুদ্ধ ইবাদতের মাধ্যমে মহান আল্লাহর উপর সন্তুষ্ট হন এবং মহান আল্লাহ পাকও তার উপর সন্তুষ্ট হন। আমরা বলি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহ আমি হাজির। আর আল্লাহ তার উত্তরে বলে লাব্বাইক সাদি, হে আমার বান্দা আমিও তোমার সঙ্গে আছি, তোমার কোনো ভয় নেই। ইসলাম মানে ওই কুক্ষিগত না, কোন লোক না। ইসলাম মানে ওই দোযোগের ভয়ে, জান্নাতের লোভে, ঘুরপুরির বাসনায় যে ইবাদত করা না। তো আল্লাহ আমাদের সকল বান্দা থেকে অন্তর্ভুক্ত হয়ে আমরা যেন জান্নাতে প্রবেশ করি। সূরা ফজর 27 নম্বর থেকে 30 নম্বর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বানি আদমের অন্তর্দেশে যদি শয়তান আশ্রয় না রাখিত তবে তারা আলমে মুলাক্কাত বা ঊর্ধ্বে জগতের সকল রহস্য বলি স্বচক্ষে দর্শন করিতে সমর্থ হইত। তিনি আরো বলেন প্রত্যেকটি নবজাত শিশু আল্লাহর স্বভাব ধর্মের উপর ভূমিষ্ঠ হয়।
আসলে স্রষ্টার সঙ্গে একাত্ম হওয়াই হচ্ছে ইবাদতের মূল লক্ষ্য। কোন রকম বস্তুগত লোভ লালসার বশবর্তী হয়ে কৃত্রিম ভাবে এবং জোর করে কিছু যান্ত্রিক বিধান চাপিয়ে দেওয়ার নাম ইবাদত নয়। স্রষ্টার প্রতি ভালোবাসাই আমাদেরকে সৃষ্টির প্রতি ভালোবাসতে শেখায়। আল্লাহ চান তার সঙ্গে সঙ্গে তার প্রিয় সৃষ্টিকেও আমরা যেন ভালোবাসি। সেই ভালোবাসার প্রত্যাশা রেখেই আজকের মতো উঠছি উগ্রবাদ, উৎকণ্ঠা ও উত্তরণের এই আয়োজন থেকে।